الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. مدني چینل সুপ্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্বের ন্যায় আমরা আজও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর আমাদের অনুষ্ঠান হচ্ছে কোরআনী উপদেশ। আর আমরা এই অনুষ্ঠানের মধ্যে কোরআনী করিম থেকে একটি আয়তে করিমা বেছে নিয়ে থাকি। তো পূর্বের ন্যায় আমরা আজও একটি আয়তে করিমা বেছে নিয়েছি, সেটা হচ্ছে সূরা বাকারার 183 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনী করিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতের আলোকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে যে ইসলামী শরীয়তের মধ্যে রোজা রাখার প্রেক্ষাপট কী। নম্বর দুই, রোজার উদ্দেশ্যাবলী। আমরা আজকের অনুষ্ঠানে রোজার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। নম্বর তিন, রমজানের ফজিলত কী। তো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসুন আমরা প্রথম নম্বর যে বিষয়, যে রোজার ফরজ হওয়ার প্রেক্ষাপট কী, এ সম্পর্কে আমরা জানব। এই যে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমরা যে আমাদের উপর যে রোজা ফরজ হয়েছে, এটা কখন হয়েছে? এটা 10 শাবানুল মুআজ্জম দোসরা হিজরির মধ্যে ফরজ হয়েছে। তবে আমাদের শরীয়তের মধ্যে কিছু কিছু কাজ ফরজ রয়েছে, কিছু ওয়াজিব, কিছু সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নতে গায়র মুআক্কাদা, কিছু নফল। রোজা হচ্ছে ফরজের অন্তর্ভুক্ত, কিন্তু এটা ধারাবাহিকভাবে ফরজ হয়েছে। প্রথমে আমাদের শরীয়তের মধ্যে নামাজ ফরজ হয়েছে, তারপর যাকাত ফরজ হয়েছে, তারপর রোজা ফরজ হয়েছে, এরপর জিহাদ, এরপর হজ। তার মানে রোজা ফরজ হওয়ার দিক থেকে তৃতীয় নম্বর স্থান পেয়েছে। ইসলামী শরীয়তের মধ্যে পূর্বে আশুরার রোজা ফরজ ছিল, রমজানের ফরজ ছিল না। আর দ্বিতীয় ধাপে ইসলামী মাসের যে 13, 14 এবং 15, যেটাকে আয়ামে বিদ বলা হয়, তো 13, 14, 15 তারিখে রোজা ফরজ ছিল। এরপর রমজান মাসের রোজা ফরজ হয়েছে, আর এটা ফরজ হয়েছে কখন? 10 শাবানুল মুআজ্জম দুসরা হিজরির মধ্যে। আর পর্যায়ক্রমে আবার রোজার মধ্যেও কিছু মাসআলার ক্ষেত্রে রোজার আহকামের মধ্যে পরিবর্তন ঘটেছে। পূর্বে রাতের কিছু অংশ, বিশেষ কিছু অংশের মধ্যে মানুষ যারা রোজা রাখত, রোজাদার ব্যক্তি খেতে পারত, কিন্তু পুরো সময়ের মধ্যে রাতের আহার করতে পারত না। যদি কেউ ইফতার করার পর ঘুমিয়ে পড়তো, তাহলে সে পুরো রাত খেতে পারতো না। তো ইফতার করার পর যদি কেউ ঘুমিয়ে পড়তো, সে আর আহার করতে পারতো না, পরদিনও তাকে না খেয়ে থাকতে হতো, কারণ দিনে তো রোজা রাখা ফরজ ছিল। তো একবার এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইফতার না খেয়েই ঘুমিয়ে পড়লেন। তো যখন সকালে জাগ্রত হলেন, তো সকালেও রোজা রেখে ফেললেন, তো তার অবস্থা খুবই করুণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাকে আনা হলো, তখন আয়াতে করিমা নাজিল হলো, আর মুসলমানদেরকে রাতে পানাহার করার, রাতে আহার করার অনুমতি দিয়ে দেওয়া হলো। তো এখন রোজা আমরা রাখি সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা হয়, আর রাত্রে খাবার অনুমতি রয়েছে। তদ্রূপ ইসলামের প্রাথমিক যুগে রাত্রে স্ত্রীর কাছে যাওয়াও এটা নিষেধ ছিল, সহবাস করাও এটা নিষেধ ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটার বৈধতা চলে আসছে। তো আমরা এই রোজার এই প্রেক্ষাপটের মাধ্যমে আমরা রোজার সংজ্ঞা এভাবে দিতে পারি যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। তো আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধরূপে রোজা রাখার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা এবার রোজার উদ্দেশ্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো উদ্দেশ্য এখানে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো, যাতে করে তোমরা খোদা ভীরুতা অর্জন করো, আল্লাহর ভয় যেন অন্তরে চলে আসে। তো তাকওয়ার আমরা যদি আলোচনা করতে যাই, তাকওয়া শব্দের এমনি পারিভাষিক আবিধানিক অর্থ হচ্ছে খোদা ভীরুতা। আর তাকওয়ার প্রথম ধাপটা হচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন সেটা পালন করা, এবং যেসব কাজ করতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়ার প্রথম ধাপ। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন সেটার উপর আমল করে এবং যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে, তাহলে সে আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু মানুষ অবাধ্য কখন হয়, মানুষ কখন নাফরমান হয়ে যায়, মানুষ কখন হট্টকারী হয়ে যায়, কখন মানুষ আল্লাহ তাআলা নাফরমান হয়ে যায়, কখন মানুষ আল্লাহর রাসূলের নাফরমান হয়ে যায়, এখানে যদি আমরা আলোচনা করতে যাই দুটা বিষয় সামনে আসবে এবং কেন মানুষ নাফরমান হয়ে যায়। একটা কারণ হচ্ছে শয়তান, দ্বিতীয় নম্বর হচ্ছে নফস, কুপ্রবৃত্তি, নিজের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা। তো অনেক সময় মানুষ নিজের মনের বাসনাকে, নিজের আকাঙ্ক্ষাকে, নিজের ইচ্ছাকে পূরণ করতে গিয়ে অনেকগুলো অবৈধ কাজে জড়িয়ে পড়ে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, রোজা হচ্ছে পরহেজগারিতা অর্জনের দরজা, প্রথম ধাপ। যদি কেউ তাকওয়া অর্জন করতে চায় তাহলে তাকে রোজা রাখতে হবে। অনেকে চিন্তা করতে পারে যে রোজার মাধ্যমে কীভাবে তাকওয়া অর্জন করা হয়। হ্যাঁ, রোজার মাধ্যমে তাকওয়া তো অর্জন করা হয়, কারণ যখন মানুষ রোজা রাখে তখন তার সামনে খাবার রাখা থাকে কিন্তু সে আহার করে না। মানুষ রোজা রেখেছে সে স্ত্রীর সাথে সহবাস করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও, কেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি। আচ্ছা, মানুষ যখন খাবার আহার থেকে দূরে থাকে, অনেকগুলো গুনাহ থেকে বেঁচে যায়, পেটে যখন ক্ষুধা থাকে তখন মানুষের কথা বলতে ইচ্ছে করে না। অধিকাংশ গুনাহ মানুষের জবান দ্বারা, মানুষের মুখ দ্বারা, মানুষের জিহ্বা দ্বারা হয়ে থাকে। তো যখন পেটে খাবার থাকে না তখন কথা বলার ইচ্ছা হয় না, তখন গুনাহ থেকে বেঁচে যায়। তো যখন তো এই রোজা মানুষকে পরহেজগারিতা অর্জন করতে শেখায়। সুফিয়া কেরাম গণ বলেছেন যে তাকওয়া অর্জনের তিনটা পন্থা, একটা হচ্ছে কালিলুত তাআম, কম আহার করা, কালিলুন নাওম, কম ঘুমানো, এবং কালিলুল কালাম, এবং কম কথা বলা। তো এটা প্রথম ধাপ, যে কম কথা বলা, কম খাওয়া আর কম ঘুমানো। কম ঘুমালে হবে কি, কম ঘুমালে মানে রাত্রে কম ঘুমাতে হবে যাতে করে রাতে তাহাজ্জুদ আদায় করতে পারে, রাত্রে নফল ইবাদত করতে পারে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আল্লাহ তাআলার জিকির আজকার করতে পারে। কম খেলে হবে কি, তার শরীরের অঙ্গটা গুনাহ থেকে বেঁচে যাবে, মুখ গুনাহ থেকে বেঁচে যাবে, কান গুনাহ থেকে বেঁচে যাবে। আর কম কথা বললে জিহ্বা গুনাহ থেকে বেঁচে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই রমজান মাসে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ নামাজের দিকে ধাবিত হয়ে যায়, মসজিদ খালি থাকে কিন্তু রমজান মাসে পরিপূর্ণ হয়ে যায়, এই ইবাদতের দিকে চলে আসে, জিকির আজকারের দিকে মানুষ চলে আসে, কোরআন তিলাওয়াত বেড়ে যায়, দান সাদকা বেড়ে যায়। কিন্তু রমজান মাস যখন শেষ হয়ে যায় এটা সেরকম দেখা যায় না। রমজান মাসে শয়তানকে বন্দি করে রাখা হয়, শয়তানকে বন্দি করে রাখা হয়। আবার শয়তানকে যখন শয়তান যখন মুক্তি পায় আবার মানুষের পিছনে লেগে যায়। তো মানুষ এক তো নিজের কুপ্রবৃত্তির কারণে, নিজের মনের আশা বাসনার কারণে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর শয়তানের প্ররোচনায়। তো যখন শয়তান বন্দী থাকে তো অনেকে নামাজের দিকে চলে আসে, আর শয়তান যখন মুক্তি পায় আবার মানুষকে প্ররোচনা দেয়, মানুষ আবার গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি রোজা রাখার যেটা শর্তাবলী রয়েছে, রোজা রাখার যেটা হক রয়েছে, তদনুযায়ী যদি রোজা রাখে, তাহলে আর সে যদি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে ঈদের পরেও সে তাকওয়াটা তার মাঝে বজায় থাকবে। আমরা আমাদের দেখা যায় যে আমরা রোজা রাখি ঠিকই, বাস শুধু না খেয়ে আছি, আর সারা দিন দেখা যাচ্ছে মানুষ টিভি দেখছে, কেউ ফিল্ম দেখছে, কেউ ড্রামা দেখছে, কেউ খেলা দেখছে, কেউ অমুক খেলা দেখছে, কেউ জুয়ার মধ্যে লিপ্ত আছে। তো শুধু রোজা রাখার মানে এটা তো নয় যে না খেয়ে থাকা, ঠিক আছে, তার ফরজ আদায় হয়ে গেল। অনেক রোজাদার আছে যারা রোজা তো রাখে কিন্তু নামাজ আদায় করে না, তো কি তার উপর কি নামাজ ফরজ নয়? তার উপর নামাজ ফরজ, গুনাহগার হচ্ছে। আচ্ছা, রোজা রেখেছে মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে চুগলখড়ি করছে, রোজা রেখেছে আর বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত আছে। মানুষ যখন চোখ দ্বারা গুনাহ করে, পুরো শরীর এফেক্ট করে। চোখ যে দ্বারা যখন মানুষ কোনো গুনাহ করে, তার অন্তরে সেটা এফেক্ট করে, আর যখন অন্তর এফেক্ট করে তখন সে গুনাহের মধ্যে পড়ে যায়। যারা তার দৃষ্টিশক্তিকে কোনো গুনাহপূর্ণ দৃশ্য থেকে আল্লাহ তাআলার ভয়ে যদি নিজেকে বাঁচায়, নিজের চোখকে আল্লাহ তাআলার ভয়ের কারণে কোনো খারাপ দৃশ্য দেখা থেকে নিজের চোখকে যদি হিফাজত করে, তাহলে সে ব্যক্তি ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করবে, ইবাদতের মধ্যে সে তৃপ্তি লাভ করবে। চোখের হিফাজত এত গুরুত্বপূর্ণ, কারণ চোখটা হচ্ছে দরজা গুনাহের। চোখ দ্বারা যখন যে দৃশ্য দেখা উচিত নয়, যে দৃশ্য দেখা হারাম, সেটা যদি দেখে, তার অন্তরে সেটা ছবি চলে আসে, মাইন্ডে সেগুলো ঘোরাফেরা করতে থাকে। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রোজা রেখেছেন, রোজার সাথে সাথে নিজের চোখকে হিফাজত করুন। তারপর মানুষ জিহ্বা দ্বারা, গুনাহ করতে থাকে, রোজা রেখেছে কিন্তু গীবত করছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুজন মেয়ের ব্যাপারে বলা হলো, তারা রোজা রেখেছে কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, নাজেহাল হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পেয়ালা দিলেন, বললেন যে যাও তাদের দুজনকে বলো যে এই পেয়ালার মধ্যে বমি করতে। তো তারা যখন বমি করলো, তো বমি করার সময় তাদের মুখ থেকে মানে মাংসের টুকরা পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যখন বমি করলো তো তাদের মুখ দ্বারা মাংসের টুকরা বের হয়েছে, এর কারণ কি? মানে তারা তো রোজা তো রেখেছে কিন্তু তারা গীবত করেছে। তো যার সম্পর্কে গীবত করেছে, তার ওই মাংসের টুকরাটা ওই তার পেয়ালার মধ্যে পতিত হয়েছে। চিন্তা করে দেখুন, রোজা রেখেছে কিন্তু গীবত করছে। তো রোজার রুহানিয়াত, রোজা রাখার যেটা উদ্দেশ্যাবলী, সেটা পূর্ণ হবে না। রোজার ফরজিয়াত আদায় হয়ে যাবে কিন্তু রুহানিয়াত পাবে না, তাকওয়া অর্জন হবে না। আসল তো রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে যেন বান্দা তাকওয়া অর্জন করে নেয়। এক মাস সে ট্রেনিং করবে আর পুরো ১১ মাস সেটা অ্যাপ্লাই করবে, ১১ মাস সে এভাবে জীবনযাপন করবে, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে, আর আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে যাবে। রোজা রেখেছেন কিন্তু হাত কন্ট্রোলের মধ্যে নেই, হাত কন্ট্রোলে নেই। হাত দ্বারা কাউকে যদি আঘাত করেন, হাত দ্বারা কাউকে যদি থাপ্পড় মারেন, আর রোজাও রেখেছেন মারামারি করছেন, রোজা রেখেছেন এই রোজা দ্বারা ওই কি বলে চেস খেলছেন, দাবা খেলছেন, এগুলো তো জায়েজ না খেলাটা। অনেকে সময়টা অতিবাহিত করে কিভাবে রোজার মধ্যে, বলছে টাইম পাস হচ্ছে না, কখন ইফতারের সময় আসবে। তো অনেকে ক্যারাম খেলার মধ্যে লেগে যায়, অনেকে লুডুর মধ্যে লেগে যায়, অনেকে দাবা খেলার মধ্যে বসে যায়। আরে রোজা রেখেছো তাহলে কোরআনের মধ্যে তুমি সময়টাকে অতিবাহিত করো, রোজা রেখেছো নামাজের মধ্যে সময়টা অতিবাহিত করো, রোজা রেখেছো নফল ইবাদতের মধ্যে সময় অতিবাহিত করো, রোজা রেখেছো ইলমে দিন শিখার মধ্যে অতিবাহিত করো, রোজা রেখেছো তসবি নিয়ে নিন, তসবি নিয়ে দুরুশরীফ পড়তে থাকুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুশরীফ পাঠ করতে থাকুন। আরে যে বান্দা ১০০০ বার দুরুশরীফ পাঠ করে, প্রত্যহ। সে ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকেই তার স্থান জান্নাতে কোথায় তা দেখে না নেয়। তো এভাবে সময় অতিবাহিত করেন। আমরা ইলমে দিন থেকে এত দূরে চলে গেছি, এত দূরে চলে গেছে যে আমরা জানিও না যে আমরা আমাদের সময়কে কীভাবে অতিবাহিত করব, আমাদের সময়কে ব্যয় করব কিভাবে আমরা জানি না। তো বলছিলাম যে হাত দ্বারা যদি কাউকে কষ্ট দেন আর রোজা রেখেছেন, এটা কীভাবে তাকে অর্জন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান সেই যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান সুরক্ষিত থাকে, হেফাজতে থাকে। আপনি রোজা রেখেছেন কিন্তু আপনার হাত দ্বারা অন্য অপর মুসলমান সুরক্ষিত না। আপনি মনে করছেন যে আমি এলাকার অনেক বড় মাস্তান, আমি অনেকের দাপটে থাকি, আজকে শক্তি প্রয়োগ করছেন কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনি মনে করছেন আপনি শক্তিশালী কিন্তু না, একটা জ্বর আসলেই অসুস্থ হয়ে পড়েন, ডায়রিয়া আসলে অসুস্থ হয়ে পড়েন, ডায়াবেটিসের রোগ যদি চলে আসে আজকে ক্ষমতা প্রয়োগ করছেন কিন্তু একটা রোগ যদি চলে আসে ওই স্বাস্থ্য সব শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, হাতে আর বল থাকবে না, শক্তি থাকবে না। কিন্তু আজকে এখানে মানুষকে কষ্ট দিয়েছেন, আজকে মানুষকে মেরেছেন, আজকে মানুষকে কষ্ট দিয়েছেন, যখন মারা যাবেন আপনার গুনাহ তো থেকে গেছে, শাস্তি বাকি আছে আপনার, মরার সাথে সাথে শাস্তি যদি শুরু হয়ে যায় তখন কি হবে? কবরে যদি শাস্তি দেওয়া হয়, বান্দার হক নষ্ট করেছেন, যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চান, যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা করবে না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, কেননা এটা বান্দার হক। আর নামাজ যদি না পড়ে থাকেন, রোজা যদি না রেখে থাকেন, তাহলে নামাজ যতগুলো নামাজ কাজা করেছেন নামাজ আদায় করুন, রোজা কাজা করেছেন রোজাগুলো সব আদায় করুন। তো বলছিলাম যে রোজা রুহানিয়াত আমরা কীভাবে অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে সামাউনা লিল কাযিব, তারা মিথ্যা শোনে। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, উপমা দিচ্ছেন যে সামাউনা লিল কাযিব, তারা মিথ্যা শোনে, অর্থাৎ যারা গীবত শোনে তারা হচ্ছে মিথ্যা কথা শোনে। আকালুনা লিস সুহুত, আর তারা হারাম খায়, যারা গীবত করে তার মানে তারা হারাম খাচ্ছে, হারাম খাওয়ার সাথে আল্লাহ তাআলা এটা উপমা দিয়েছেন যারা মানুষের গীবত করে। কিন্তু যারা হক আদায় করে, যারা রোজ রমজান মাসে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, তারপর মুখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, হাতের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তো সে একটা রুহানিয়াত পায়। ইফতারের সময় যখন সে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চায় তখন তার চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হয়, এটাই তো রুহানিয়াত। মানুষ অনেকে মনে করে হুজুর আমরা বুঝবো কীভাবে যে আমি ইবাদতের মাধ্যমে রুহানিয়াত পেয়েছি, আমার রুহানিয়াত অর্জন হচ্ছে, তো চোখ দ্বারা যে অশ্রু প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে রুহানিয়াত, এটা হচ্ছে প্রমাণ। আপনার মধ্যে যখন পরিবর্তন আসবেন দেখবেন যে হ্যাঁ, অনেক সময় না খেয়ে আছেন, পেটে খাবার নেই, ইবাদত করেছেন, তিলাওয়াত করেছেন, আর দেখবেন বেশিরভাগ সময় যখন মানুষ না খেয়ে থাকে আর ইবাদতের মধ্যে যখন মশগুল থাকে আর আল্লাহ তাআলার দরবারে যখন হাত উত্তোলন করে তার চোখ দ্বারা পানি প্রবাহিত হয়। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এবার আসুন রমজানের ফজিলত সম্পর্কে আমরা শুনবো। তবে এর আগে একটু এই আয়াতে কারিমার মধ্যে একটি কথা লেখা আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে মানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো রোজা আমাদের উপরেও ফরজ এবং পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ ছিল, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াসালামের উম্মতদের উপরেও ফরজ ছিল, অন্যান্য নবীগণের উম্মতের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু তাদের আহকাম ভিন্ন ভিন্ন ছিল, সময় ভিন্ন ভিন্ন ছিল, তাদের শরীয়ত ভিন্ন ছিল। আমাদের জন্য রমজান মাস পুরো 30টি রোজা রাখতে হয়, তাদেরটা সময়টা আলাদা ছিল। তো আসুন আমরা রমজানের কিছু ফজিলত সম্পর্কে আমরা শুনি। যে কোনো একটা কাজকে আমরা যদি ভালোভাবে করতে যাই তাহলে তার একটা ইম্পর্টেন্ট সম্পর্কে আমাদের জানা উচিত, এটা খুব সে কাজটা সম্পাদন করার ক্ষেত্রে সেটা খুব ভূমিকা পালন করে। তো রমজান মাসেরও খুব গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, কে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, হুদাল লিন্নাস এবং মানুষের জন্য এটা হেদায়াতের মাস। তো কোরআন যেহেতু রমজান মাসে অবতীর্ণ হয়েছে আর রোজাও ফরজ হয়েছে, তো রোজাও রাখুন এবং যদি হেদায়ত অর্জন করতে চান তো বেশি বেশি কোরআনও তিলাওয়াত করুন। সলমান ফার্সি রাদি আল্লাহ তাআলাহু বলেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে মিম্বারের উপর দাঁড়ালেন আর খুতবা দিলেন এবং বললেন, হে লোকেরা, তোমাদের কাছে এমন মাস আসছে, তোমাদের কাছে এমন মাস আসছে যার এক রাত হাজার মাস অপেক্ষা উত্তম, এবং এই মাসে দিনে রোজা রাখা ফরজ, এই মাসে দিনে রোজা রাখা ফরজ এবং রাত্রে ইবাদত করা সুন্নাত, তাতাব্ব সুন্নাত, অতিরিক্ত নফল। আর এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস, এই মাসটা ধৈর্যের মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। আসলে এই মাসে মুসলমানগণ ধৈর্য ধারণ করেন, সামনে খাবার রাখা আছে, খাচ্ছে না কেন? বাড়িতে একা বসে আছে, খাচ্ছে না কেন? জানে আল্লাহ তাআলা দেখছেন আমি খেলে কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। তো একমাত্র আল্লাহ তাআলার জন্য মানুষ ইবাদত করে আর ধৈর্য ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এই মাসে রিজিক বাড়িয়ে দেওয়া হয়, এই মাসে নফল ইবাদত করলে ফরজের সমতুল্য হয়ে যায় এবং ফরজ ইবাদত করলে ফরজকে 70 গুণ বাড়িয়ে সওয়াব দেওয়া হয়। এই মাসে ইফতারকারীদের দোয়া কবুল হয় এবং ইফতারের সময় আল্লাহ তাআলা 60,000 গুনাহগারদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন, এবং ঈদের দিন প্রত্যেক দিন যতগুলো গুনাহগারদেরকে ক্ষমা করে দিয়েছেন পুরো তৎ সমপরিমাণ, পুরো মাসে যত সংখ্যক আদায় করেছেন তৎ সমপরিমাণ গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুরোধ করব এখন থেকে আমরা প্রস্তুত হয়ে যাই যে আল্লাহর ইবাদত আমরা ইনশাআল্লাহ করব, কোরআন তিলাওয়াত অধিক হারে করব, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা ইবাদত করব, নিজের জীবনকে জীবনের মধ্যে আমরা তাকওয়া নিয়ে আসব, পরহেজগারিতা নিয়ে আসব, কম কথা বলবো, গীবত থেকে বাঁচার চেষ্টা করব, চুগলুখুরি থেকে বাঁচার চেষ্টা করব, মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব, মানুষকে কষ্ট দেওয়া থেকে আমরা নিজেকে বিরত রাখব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। তো আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল দেখতে থাকুন।